তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আপনারা এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখে আসছেন, আর এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা এই প্রোগ্রামে আলোচনা করি, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর আমরা চেষ্টায় থাকি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আজকেও এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা, নাতে রসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর এর পাশাপাশি যে বিষয় আজকে নিয়েছি আমরা এ বিষয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা শুনবো, জানবো ইনশা আল্লাহ তাবারক ও তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে, হাদিসে মোবারাকার মধ্যে বর্ণিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আজকের অনুষ্ঠানে আপনাদের কলগুলো শোনার চেষ্টা করব, আমরা এসএমএসগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون صدق الله العظيم।
سبحان الله سبحان الله। চমৎকার কিছু কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনলাম, এবং স্ক্রিনে এর তর্জমাও কিন্তু আমরা দেখলাম। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য কি ইরশাদ করেছেন, কি রেখেছেন আমাদের জন্য। যদি আমরা একটু মন দিয়ে কোরআনে পাক তেলাওয়াত করি এবং কাঞ্জুল ইমান থেকে এর অর্থ তর্জমা আমরা পড়ার বা জানার চেষ্টা করি, তবে দেখবেন এত সুন্দর কথাগুলো আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আপনি শুনবেন, পড়বেন, অধ্যয়ন করবেন, আর মন চাইবে কি আরও কিছু পরে দেখি, আরও কিছু জানার চেষ্টা করি আল্লাহ আর কি বলেছেন। খুব সুন্দর সুন্দর কথা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য এই কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা জানি, এরপরে নাতখা ইসলামবে আমাদের সাথে আছেন, নুরুল আমিন ভাই থেকে আমরা হামদে বারী তাআলা শুনবো। আজকের বিষয় দর্শক আমরা নিয়েছি দিনকে পুনরুজ্জীবিতকারী, দিনকে যারা নতুন করে সংস্কার করেছেন, পুনরুজ্জীবিতকারী বলা হয়। কারী যেহেতু এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, অনেককে নিয়ে আলোচনা হবে, অর্থাৎ এই সকল ব্যক্তি কারা এবং কাদেরকে বলা হয় এবং তাদের মর্যাদা কেমন, সম্মান কেমন, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কেমন সম্মানিত করেছেন, আজকের যে বিষয় নিয়েছি, আল্লাহ চাহে আমরা যারা তরিকতপন্থী আছি বা আমরা যারা দিনের প্রতি আমাদের আগ্রহ বেশি জানার, আমাদের অনেক কিছু জানা হবে। জমানায় জমানায় আল্লাহ তাবারক ও তাআলা কাদের থেকে কেমন কাজ নিয়েছেন, দিনের কাজ কোন ব্যক্তি, কোন মহান ব্যক্তি কিভাবে করেছেন, আমরা ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আজকে জানতে পারবো। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী রফিক ভাই আমাদের সাথে আছেন এবং আমাদের মোতালিব ভাইও আছেন, আমরা তাদের থেকে আজকের বিষয়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো, জানবো ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে চলি আমরা নুরুল আমিন ভাইয়ের কাছে আমরা হামদে বারী তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله شب نبی درو شرا شب نبی دیر آلہ شج خودر پیو حبیب نبی صلی اللہ پر صلی اللہ علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জিকির করা, আর এর মাধ্যমেই হৃদয়ের প্রশান্তি আমরা খুঁজে পাই, আর হৃদয়ের মরিচাগুলো দূর হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ইবাদতে। আমরা চেষ্টা করি সবসময় নিজের জবানকে যেন আমরা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে যেন সময় অতিবাহিত করতে পারি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর সওয়াবও পাব এবং হৃদয়ের প্রশান্তিও আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা আজকের আলোচনা শুরু করব রফিক ভাই থেকে, যে বিষয় আজ আমরা নিয়েছি, দিনকে পুনরুজ্জীবিতকারী, এর মানে কি এবং কোন কোন ব্যক্তিদেরকে বোঝানো হয় এ দ্বারা, এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে মোতালিব ভাই আছেন, তিনিও কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করবেন। রফিক ভাই থেকেই শুরু করতে চাই। ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। বিষয় তো শুনেই নিয়েছেন, দর্শকও শুনেছেন, শুরুটাই যদি আপনার থেকে করি, কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে যদি আলোচনা শোনাতেন আমাদেরকে।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজা, যেহেতু আজকের বিষয় আপনি নিয়েছেন পুনরুজ্জীবিতকারী, এই শব্দটা নিয়েও অনেকে দ্বিধায় দ্বন্দ্বে থাকে, যে পুনরুজ্জীবিতকারী কি আল্লাহ তাআলাকে বোঝানো হচ্ছে?
আচ্ছা,
এই শব্দটার মধ্যে অনেকটা গভীরতা আছে,
রাইট,
এবং কিছু বিষয় আছে জানার। যেমন অনেক সময় আমরা শব্দে শব্দের মধ্যে আমরা ঘুলিয়ে ফেলি, হ্যাঁ, দুটো শব্দকে এক করে ফেলি। তো আল্লাহ তাআলার শানে যে শব্দটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে জীবিতকারী।
জি,
আল্লাহ তাআলা জীবিতকারী, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আম্বিয়া কেরামও জীবিতকারী, মৃতকে জীবিত করেছেন। তো পুনরুজ্জীবিতকারী যেটা, যে শব্দটা হচ্ছে, এটা হচ্ছে উজ্জীবিত করা, সতেজ করা,
সতেজ করা, রাইট।
এখানে জীবিত করা না, উজ্জীবিত করা। তো জীবিত এবং উজ্জীবিতর মধ্যে
পার্থক্য রয়েছে,
অনেক পার্থক্য রয়েছে। সতেজ করা, রিফ্রেশ করা, মূলত পুনরুজ্জীবিতকারী যেহেতু আজকে বিষয় রেখেছেন, আর এখানে আপনার উদ্দেশ্য ছিল যে যারা মুজাদ্দিদ দুনিয়াতে এসেছেন এবং দুনিয়া থেকে তাদের দায়িত্ব পালন করে গেছেন আল্লাহ তাআলার দয়ায়, তো সেই মুজাদ্দিদ শব্দের কিছু অন্তর্নিহিত যে তাৎপর্য রয়েছে, এর যে ব্যাখ্যা রয়েছে, সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে মূলত মুজাদ্দিদ শব্দের অর্থ, এটা শব্দটা এলো কোত্থেকে? মুজাদ্দিদ মূলত শব্দটি হচ্ছে আরবি মূল ক্রিয়া তাজিদিদ থেকে নির্গত।
আচ্ছা,
তাজিদিদ শব্দ থেকে মুজাদ্দিদ শব্দের আবির্ভাব, যার অর্থ হচ্ছে নবায়ন করা, মেরামত করা, পুনর্নির্মাণ করা, যা দিনের স্বার্থে ও দিনের দিনই কল্যাণে সম্পাদিত হবে। তো কাজেই মুজাদ্দিদ শব্দের অর্থ হলো পুনরুজ্জীবিতকারী, পুনর্গঠনকারী ও সংস্কার সাধনকারী ইত্যাদি। দিনই সংস্কারের মহান কর্ম যিনি সম্পাদন করেন, হাদিস শাস্ত্র ও শরী পরিভাষায় তিনি মুজাদ্দিদ উপাধিতে ভূষিত হন,
রাইট,
যিনি প্রতি হিজরি শতাব্দীতে মুসলিম সমাজ সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশকৃত অনইসলামিক রীতি রেওয়াজের মূলোৎপাটন এবং ইসলামের প্রকৃত আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আবির্ভূত হন।
আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ।
কাজেই যেমনটি হাদিসে মুবারাকায় বর্ণিত রয়েছে, মিশকাত কিতাবের মধ্যেও এসেছে, সুনানে আবু দাউদ কিতাবের মধ্যেও এসেছে, আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, বাণী হচ্ছে, আল্লাহ তাআলা এই উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্কার করবে, দিনকে পুনরুজ্জীবিত করবেন। ইমাম আয-যাহাবী এবং ইমাম ইবনে হাজার আসকালানি ব্যাখ্যা করেন যে মুজাদ্দিদ শব্দটি বহু বচন হিসাবেও বোঝা যায়। মুজাদ্দিদের মধ্যে আপনার বিশিষ্ট আলেম, ইসলামী শাসক এবং ইসলামী চিন্তাবিদও
অন্তর্ভুক্ত থাকে।
প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদের আগমন ঘটে, যদিও বা একই শতাব্দীতে একাধিক মুজাদ্দিদের আগমন হওয়া অস্বাভাবিক
অস্বাভাবিক নয়।
একই শতাব্দীতে একাধিক মুজাদ্দিদ আসতে পারেন। তালিকার ক্রমবিন্যাসে
জি
যাদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়
সুবহানাল্লাহ,
তারা হলেন প্রথম যিনি মুজাদ্দিদ, প্রথম শতাব্দীর
জি
মুজাদ্দিদ হলেন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি
তাআলাহ, সুবহানাল্লাহ।
এরপরে দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন আহমদ বিন হাম্বাল,
মাশাআল্লাহ।
তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম বাইহাকি, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম নাসাই, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম গাজ্জালি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম ফকরুদ্দিন রাজি, সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম তকিউদ্দিন সুবকি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম জালাল উদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম মোল্লা আলী কারি, একাদশ শতাব্দীর মুজাদ্দিদ হলেন মুজাদ্দিদ আলফেসানি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ হলেন মহিউদ্দিন, দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভি রহমতুল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এই যে যারা যাদের নাম নিয়ে উচ্চারণ করলাম, চোদ্দজন, এনাদের ছাড়াও আরও অনেক মুজাদ্দিদ আছেন, তবে ওনাদের যে নামগুলো সর্বজন বিদিত এবং সর্বজন গৃহীত, আরও অন্যান্য নাম আছে এর সাথে, সেগুলো যদি প্রকাশ করা হয় তো অত্যুক্তি হবে না। তো কোরআনের আলোকে মুজাদ্দিদের ব্যাপারে কী উল্লেখ করা হয়েছে সে ব্যাপারে একটু আমরা আসি, এরপরে তাহলে বিস্তারিত আমরা শুনবো আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছ থেকে
ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আপনার সূরা মুজাদালা পারা 28-এর মধ্যে এসেছে, তারজমায়ে কানজুল ইমান, যে এরা হলো ওই সব লোক যাদের হৃদয়গুলোকে আল্লাহ তাআলা ইমানকে অঙ্কন করে দিয়েছেন এবং নিজ পক্ষ থেকে রূহ দ্বারা তাদেরকে সাহায্য করেছেন,
সুবহানাল্লাহ।
এই মুজাদ্দিদের ব্যাপারে এসেছে
সুবহানাল্লাহ।
আয়াতে বর্ণিত রূহ এর তাফসীর প্রসঙ্গে সদরুল আফাজিল সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদি প্রণীত খাজাইনুল ইরফানে বর্ণনা করেন, আয়াতে রূহ দ্বারা হয়তো আল্লাহর সাহায্য অথবা কোরআন অথবা হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম অথবা আল্লাহর রহমত বা আল্লাহর নূরকে বোঝানো হয়েছে,
মাশাআল্লাহ।
অর্থাৎ এ পর্যায়ে বান্দাদেরকে আল্লাহ উপরোক্ত গুণাবলী দ্বারা ধন্য করেন এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য দ্বারা তাদেরকে শক্তিশালী করে। এই যে মুজাদ্দিদ যারা রয়েছেন, ওনাদের আগমনই বা কেন ঘটে, কি কারণে আগমন হয়, আর হাদিসে পাকেও এর ইয়ে রয়েছে, বর্ণনা রয়েছে,
বর্ণনা ব্যাখ্যা,
যেমন সুনানে আবু দাউদে এসেছে যে প্রতি শতাব্দীতে মুজাদ্দিদ আগমনের ভবিষ্যৎবাণী সম্পর্কে হাদিসে পাকে এরশাদ হয়েছে, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে এমন ব্যক্তিকে প্রেরণ করেন যিনি এই দিনকে নতুনভাবে সংস্কার সাধন করবেন,
সুবহানাল্লাহ।
অর্থাৎ দিন ইসলামের মধ্যে
জি
যখনই আপনার শিরক বিদআত, যখনই হালালকে হারাম, হারামকে হালাল, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ প্রচলন করা হয়েছে, মিশ্রিত করা হয়েছে
জি,
বাতিলকে হক হকের সাথে, আপনি দেখবেন যে দিন আর রাত কখনো একত্রিত
হতে পারে না।
জাকির ভাই, যখনই দিনের আলো ফুটে ওঠে, বিকশিত হয়, অন্ধকার কিন্তু
দূর হয়ে যায়,
ম্লান হয়ে যায়, ঠিক তদ্রূপ যখন সত্য সমাগত হয়, মিথ্যা কিন্তু দূরীভূত হয়ে
দূর হয়ে যায়, রাইট।
তো ঠিক তদ্রূপ যুগে যুগে যখনই দিনের মধ্যে আপনার দিন ইসলামের দুশ্মনের মাধ্যমে, অভ্যন্তরীণ শত্রুদের মাধ্যমে যখনই দিন ইসলামের মধ্যে বিষ বাষ্প ছড়িয়ে দেয়া হয়েছে
জি,
ভাইরাস ছড়িয়ে দেয়া হয়েছে দিন ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে বরবাদ করার জন্য,
রাইট,
মুসলমানকে শিরক ও বিদাতের মধ্যে লিপ্ত করার জন্য, মুসলমানকে বেআমল করার জন্য, মুসলমানকে গুনাহে লিপ্ত করার জন্য, কেননা মুসলমান যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে তাহলে সে কখনোই আল্লাহর নেককার বান্দা হতে পারবে না, আর নেককার বান্দা না হলে তারা দুনিয়াতেও সফল হতে পারবে না,
আখেরাতেও
সফল হতে পারবে না। এই কারণে দীন ইসলামের দুশ্মন যারা ছিল তারা ইসলামের মধ্যে, তারা এই বিভাজন সৃষ্টির জন্য, ইসলামের মধ্যে আপনার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার জন্য কিছু অভ্যন্তরীণ শত্রুদেরকে ব্যবহার করে দীন ইসলামের মধ্যে এই ফিতনা ফ্যাসাদকে সৃষ্টি করার চেষ্টা করেছে যুগে যুগে। আর যখন যখন চেষ্টা করেছে, তারা চেষ্টা বলবো না, অপচেষ্টা চালিয়েছে, তখনই এই দীন ইসলামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেছেন, একাধিক এসেছে, যারা দুধকে দুধ, পানিকে পানি, অর্থাৎ দুধ থেকে পানিকে আলাদা করে বুঝিয়ে দিয়েছেন, দিস ইজ রাইট এন্ড দিস ইজ রং, এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল।
জি জি,
বিস্তারিত আসবো ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যখনই এমন হতো মানুষের মধ্যে যে ফেতনা ছড়িয়ে গেছে, ইমানকে টিকিয়ে রাখা, ইমানকে ধরে রাখা খুবই কষ্টকর, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এমন মহান ব্যক্তিদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যারা হক এবং বাতিলকে আলাদা করেছে এবং হক এবং বাতিলকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে। আমরা যদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবনী অধ্যয়ন করি, তবে আমরা দেখি যে তার জমানায় বাতিলরা কীভাবে দিনের উপর আক্রমণ করা শুরু করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় সেই মুহূর্তেই আলা হযরত রহমতুল্লাহি তাআলাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি তার শরীফ এনেছেন, সকল কিছুকে তিনি আলাদা করে দিয়েছেন।
যেমন বাদশাহ আকবরের সময় দিনে ইলাহি যখন হলো, নিজস্ব ধর্ম যখন কায়েম করলো বাদশাহ আকবর, তখন আমার মুজাদ্দিদে আলফ সানির আগমন।
সুবহানাল্লাহ। আর এক একজনের আগমনেই এই সকল ফেতনাগুলো আল্লাহ তাআলা দূর করেছেন, মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। মোতালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকে কিছু কথা শুনি, এরপর আমরা নাতের উসুলে মকবুল অ্যাড করবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। জি মোতালিব ভাই,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা শুরুতেই শুনলাম যে আসলে মুজাদ্দিদ এই বিষয়টা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীতে এমন একজন ব্যক্তিকে এই উম্মতের জন্য প্রেরণ করবেন,
অর্থাৎ
আমার উম্মতের জন্য, যারা তাদের জন্য তাদের দিনকে সংস্কারক হবে, পুনরুজ্জীবিত করবে। তো এই সকল মুজাদ্দিদের বৈশিষ্ট্য কি? মুজাদ্দিদ তো আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
জি,
এই সকল বৈশিষ্ট্যগুলো আমরা কোরআনে পাক থেকে জানতে পারি। যারা একজন মুজাদ্দিদ হবেন তার মাঝে কি রকম বৈশিষ্ট্য
থাকবে? রফিক ভাই বলেছেন
যে সূরা মুজাদালাতের মধ্যে আয়াতটি, লা তাজিদু ক্বাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যারা মুজাদ্দিদ হবে তাদের মাঝে যে বৈশিষ্ট্যগুলো থাকবে আর সচরাচরভাবে এই সকল বৈশিষ্ট্যগুলো মুজাদ্দিদের মাঝে পাওয়া যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে সকল কম, এমন কমকে আপনি পাবেন না যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, তারা আবার বন্ধুত্ব স্থাপন করবে ওই সকল ব্যক্তিদের সাথে যারা আল্লাহ এবং রসুলের সাথে শত্রুতা পোষণ করে। তাদের সাথে তারা কখনো আপোষ করবে না, তাদের সাথে তাদের কখনো বন্ধু ভাব এরকম সৃষ্টি হবে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাপ হয়,
আল্লাহ
আও আবনাআহুম, যদিও সেই লোকগুলো যারা আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে শত্রুতা পোষণ করে সে তার সন্তান হয়, ইখওয়ানাহুম, অথবা সে তার ভাই হয়, আও আশিরাতাহুম, অথবা জ্ঞাতি গোষ্ঠী, যাই হোক, সে তাদের সাথে কখনো সে আপোষ করবে না,
বন্ধুত্ব করতে পারে না। অর্থাৎ বন্ধুত্ব করতে পারে না তাদের সাথে যারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে।
অর্থাৎ আল্লাহ যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের কথা আমাদেরকে বলে গিয়েছেন, যার প্রতি আমাদেরকে আহ্বান করেছেন, যে রাস্তা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এর বিপরীতে যারা চলবে, এর বিপরীত যারা সাপোর্ট করবে,
কথা বলবে,
তাদের সাথে তারা কখনো আপোষ করবে না। তো এই সকল ব্যক্তিদের যে প্রথম, সবাই যাকে স্বীকার করে নিয়েছে যে প্রথম মুজাদ্দিদ হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। তার জীবনীতে এই বিষয়টা একেবারে স্পষ্টভাবে বিষয়টা বোঝা যায় যে তিনি তার আপনজনদেরকেও তার যারা আত্মীয় স্বজন ছিলেন
জি জি
এই ব্যাপারে কখনো তাদের সাথে তিনি আপোষ করেন নাই।
আল্লাহু
আকবার। এরকম একটা ঘটনা এরকম আসছে যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি তো উমাইয়া খেলাফতের ছিলেন, তিনিও এই সেই খেলাফতের একজন শাসক ছিলেন।
জি জি।
তার সামনে ইয়াজিদের প্রশংসা করা হচ্ছিল।
আচ্ছা।
তো তিনি শোনার পর অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন।
আল্লাহ,
যে তুমি ইয়াজিদের প্রশংসা করছো যে কিনা আমার আঁকা আমার মাওলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে হত্যা করেছে, শহীদ করেছে, তুমি তার প্রশংসা আমার সামনে করছো। অথচ ইয়াজিদ ছিল তারই বংশ উত্তরসূরি, উমাইয়া খলিফার প্রধান মধ্যে থেকে ইয়াজিদের নামও আসে, কিন্তু তাকে সাপোর্ট করে নাই। তার পূর্ববর্তী যারা ছিল, আপনি আব্দুল মালিক ইবনে মারওয়ানের কথা বলেন, তারপরে তার ভাই যারা ছিল চাচাতো ভাই সুলাইমান বিন আব্দুল মালিক, ওয়ালিদ বিন আব্দুল মালিক, তাদের কারো প্রতি আর কখনো সাপোর্ট ছিল না, তাদের প্রশংসা তিনি কখনো
করেননি,
কারণ তারা মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি আমরা দেখি, তিনি কেমন ছিলেন, তিনি কিভাবে দিনের সংস্কার করেছেন, মানুষের যে ধ্যান ধারণা ছিল যে রাজা হলে ভোগ করতে হবে, রাজা হলে মানুষের উপর অধিকার খাটাতে হবে, রাজা হলে
জুলুম অত্যাচার করতে হবে, আসছে মানুষ
মানুষ যা দেখে আসছে। কিন্তু তাকে যখন সুলাইমান বিন আব্দুল মালিক ওসিয়ত করে গেল যে আমার পরিবর্তে যে খেলাপত প্রাপ্ত হবে সে উমর বিন আব্দুল আজিজ হবে, এই ঘোষণা যখন তার কানে গেল তিনি কান্না শুরু করে দিলেন।
আল্লাহ,
কাঁদতে আরম্ভ করলেন। তো পরবর্তীতে কাঁদতে কাঁদতে মসজিদে গেলেন, মানুষদেরকে বায়াত করবেন। তো বায়াত করার পূর্বে তিনি মানুষদেরকে বলছেন যে তোমাদেরকে আমি অবকাশ দিচ্ছি, তোমরা চাইলে আমার কাছে বায়াত হতে পারো, আবার চাইলে নাও হতে পারো, তোমাদের মার্জি, আমাকে তোমরা খলিফা হিসাবে গ্রহণ করতে পারো
নাও
করতে পারো, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো। তখন মানুষ বলল না, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনে নিলাম। তখন তিনি তারপর বললেন যে তোমরা আমাকে মেনে নিয়েছো ঠিক আছে, কিন্তু আমার ইতাআত আমার অনুসরণ তোমরা ততদিন পর্যন্ত করবে যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইতাআত করব,
যতদিন আমি শরীয়তের উপরে
শরীয়তের উপরে
আছি। আল্লাহ আল্লাহ।
অর্থাৎ আমাকে যদি তোমরা ইসলামের বিরোধী কোনো কাজ করতে দেখো, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখো, সেদিন থেকে তোমাদের আমাকে মানতে হবে না,
ইতাআত করা ছেড়ে দাও,
ইতাআত করা ছেড়ে দাও। তিনি কেমন ছিলেন? তার বাবা ছিলেন আব্দুল আজিজ, তিনি গভর্নর ছিলেন, মিশরের গভর্নর। ছোট থেকে তিনি পড়াশোনা করেছেন মদিনায়। তো বাবা গভর্নর ছিলেন, চাচা ছিলেন খেলাফত যিনি রাজত্ব তার হাতে ছিল, তার চাচাতো ভাই যারা ছিলেন সুলাইমান বিন আব্দুল মালিক বলি বা ওয়ালিদ বিন আব্দুল মালিক বলি, তারা রাজা ছিলেন। তো সেই হিসাবে তিনিও কখনো মদিনার গভর্নর হয়েছেন, মক্কার গভর্নর হয়েছেন, কিন্তু তখন তার জীবন আড়ম্বরপূর্ণই ছিল। তিনি পোশাক, দামি দামি পোশাক ব্যবহার করেছেন, এমনকি এটাও এসেছে যে পোশাক কেনার জন্য যখন গোলামকে পাঠাতেন বলতেন বাজারের মধ্যে সবচেয়ে দামি যে পোশাকটা আছে সেটা আমার জন্য নিয়ে
আসবেন।
তখন অনুরূপভাবে আতর কেনার জন্য পাঠা দেও তিনি বলতেন সবচেয়ে দামি যে আতর
সুগন্ধি যেটা
সেটা আমার জন্য নিয়ে আসবেন। তিনি এগুলো পরিধান করে বা আতর লাগিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তো মানুষ বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি গেছে। তো
এরকম জীবনও তিনি অতিবাহিত
করছে। তখন তো তার উপরে দায়িত্ব ছিল না। তো যখন তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয় তো কান্না শুরু করলেন যে আমার উপরে কোনো মানুষের দায়িত্ব ওই রকম ছিল না, এখন আমার উপরে এরকম একটা দায়িত্ব এসে পড়েছে যে সেই সময় উমাইয়া খেলাফতের যে রাজত্ব ছিল তার সীমানা কতটুকু ছিল, এশিয়া মহাদেশেও ছিল, আফ্রিকাতেও ছিল, ইউরোপেও ছিল, সে এত বিশাল একটা
দায়িত্ব
তার উপরে এসে পড়েছে, এতগুলো মানুষ, বলা হয় যে সেই সময় উমাইয়া খেলাফতের অন্তর্ভুক্ত পৃথিবীর 29% মানুষ এই খেলাফতের অন্তর্ভুক্ত ছিল। তো এতগুলো মানুষের দায়িত্ব যখন তার উপরে, যখন চিন্তা ভাবনা করতেন তখন শুধু কান্না করতেছেন, এতগুলো মানুষের দায়িত্ব আমি কিভাবে পালন করব।
তারা মুতালিব ভাই মুজাদ্দিদ, তারা কিন্তু যার কথা বলছেন তিনিও একজন
মুজাদ্দিদ,
আর তাদের চিন্তা হলো এই যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব এটা নয় কি আমাকে দেশগুলো সুন্দর করতে হবে, সাজাতে হবে, গোছাতে হবে, এরপরে আইন শাসন এগুলোকে আমাকে আরও সুন্দর করতে হবে, আপডেট করতে হবে, এই চিন্তাতে কিন্তু কান্না করেননি। কান্না করেছেন আমার দায়িত্বের মধ্যে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে যত মানুষ আছে তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, তাদের মুসলমানিত্ব, তাদের ঈমানকে আমি কিভাবে হেফাজত করব, এই চিন্তায় এই দায়িত্ব পাওয়ার পরে
একটা জিনিস তাদের মধ্যে সবসময় কাজ করতো জাকির ভাই, সেটা হচ্ছে খোদাভীরুতা।
খোদাভীরুতা
যেমন আপনি দেখুন যে ইসলামের যিনি আপনার দ্বিতীয় খলিফা
জি
হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খিলাফত, তার খিলাফত কাল ছিল, খিলাফতের সময় তিনি রাতের বেলা খুব কান্না করতেন,
আল্লাহ
খুব কান্না করতেন এবং নিজেকে নিজে বলতেন যে ওমর তোমার এই সালতানাতে, তোমার এই ভূখণ্ডের মাঝে ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি ক্ষুধার্ত অবস্থায় রাতের বেলা ঘুমিয়ে যায়,
আল্লাহ
তাহলে তুমি ওমরকে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে।
আল্লাহ আল্লাহ,
মানে কেমন খোদাভীরুতা ছিল যে কথাটা বললেন আব্দুল মুত্তালিব ভাই, যে হযরত সাইয়েদুনা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলার ব্যাপারে, যে ইসলামের প্রথম মুজাদ্দিদ
জি,
যে তিনি কেমন কথা বললেন যে আমাকে যতদিন পর্যন্ত তোমরা
শরীয়তের
উপরে পাবে
আল্লাহ,
ততদিন পর্যন্ত তোমরা আমার আনুগত্য করো, আমাকে অনুসরণ করো, আমার ইতাত করো, কিন্তু যখনই দেখবে যে আমি শরীয়তের বাইরে কাজ করছি তখন তোমরা আমার অনুসরণ করো না,
করো না।
এটা কিন্তু কোনো যেন তেন মানুষ, কোনো সাধারণ মানুষ বলতে পারে না।
রাইট রাইট,
কাজেই মানুষের মধ্যে ভুল থাকবে, মানুষের মধ্যে ত্রুটি থাকবে, স্বাভাবিক
স্বাভাবিক।
তো সেই আশঙ্কা নিয়েই তিনি বলেছেন
জি,
যে আমার দ্বারাও ভুল হতে পারে কিন্তু যখনই আমি ভুল করব তোমরা তখন সেদিন থেকে আমার অনুসরণ
আর করিও না।
মানুষ যখন দায়িত্ব পায় আরো আপডেট হয়, উন্নতির দিকে যায়, কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বেলায় বিষয়টা ছিল বিপরীত,
সম্পূর্ণ উল্টো
ছিল। বললাম যখন তার কাছে দায়িত্ব ছিল না, তিনি
একভাবে
জীবন অতিবাহিত করেছেন, কিন্তু যখন দায়িত্ব আসলো তো দায়িত্ব পাওয়ার সাথে সাথে তার কাছে যত মাল ছিল, যে তার সকল সম্পদ বাইতুল মালে জমি করে দেন, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে, তো নিজের সম্পদ তো তিনি জমা করালেন। তিনি গেলেন তার স্ত্রীর কাছে, ফাতিমা বিনতে আব্দুল মালিকের কাছে। ফাতিমা বিনতে আব্দুল মালিক কে ছিলেন? ফাতিমা বিনতে আব্দুল মালিক আব্দুল মালিকের মেয়ে, অর্থাৎ সেও খিলাফত, আব্দুল মালিক সেও খিলাফতের রাজ বাদশাহ ছিলেন, সালতানাতের সেও পরিচালনা করেছেন। তার দুই ভাই ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, তার দাদা মারওয়ান, সকলেই খিলাফত রাষ্ট্র পরিচালনা করেছেন, সবাই বাদশাহ
বাদশাহ ছিল এবং বাদশাহিতে জীবন অতিবাহিত করেছেন।
তিনি কিভাবে জীবনটা অতিবাহিত করছেন, যে তার বাবা বাদশাহ, তার ভাইয়ের বাদশাহ ছিল, এখন স্বামী বাদশাহ হয়েছে, কিন্তু আব্দুল ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খিলাফত পাওয়ার পর গেলেন স্ত্রীর কাছে, যে আমার যত সম্পদ আছে সবগুলো আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিয়েছি, তোমার যা অলংকার আছে, তোমার কাছে যা আছে সেগুলোকেও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দাও।
আল্লাহ আল্লাহ।
তো এমন একজন মহিলা যিনি সারাটা জীবন এমন একটা শাহিন শাহের মতো জীবন পার করেছেন, তিনিও স্বামীর কথা লাভবাহিক বলে, যে আমার যা কিছু আছে আমি শুধু আপনাকে চাই, আমার সব কিছু রাষ্ট্রীয় কোষাগারে জমা করিয়ে দিন, এর দ্বারা যেন মুসলিম উম্মার খিদমত
হয়,
মুসলিম উম্মা যেন এর জন্য ফায়দা লাভ করতে পারে। পরবর্তীতে তাদের জীবনটা কীরকম হলো, যে তিনি যে আয় করেন সেই আয় দিয়ে দুইবেলা যে রুটি খাবে ঠিক মতো সেটাও হয় না, অথচ পুরা এশিয়া আফ্রিকা
তার
রাজত্বের মধ্যে, তিনি চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার ব্যয় যথেষ্টভাবে তিনি বহন করতে পারতেন, নিতে পারতেন। তো এক পর্যায়ে এরকম একটা সময় এলো, তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঢুকলেন, দেখলেন যে মেয়েরা তাকে দেখার পর উনা দিয়ে মুখ ঢেকে রাখছে। তো বললেন, মেয়েরা কী হয়েছে যে তোমরা আমাকে দেখার পর মুখ ঢেকে রাখছো? এক দুইবার দুইবার যখন এভাবে প্রশ্ন করলেন তখন বললেন, বাবা আপনি যে উপার্জন করেন তা দিয়ে তো শুধু দুইবেলা রুটি হয়, এর সাথে আর তরকারি বা অন্য কিছু হয় না, তাই আমরা রুটি আজকে পেঁয়াজ দিয়ে খেয়েছি, তো আমরা ভয় পাচ্ছি আমাদের মুখ থেকে পেঁয়াজের গন্ধ বের হবে, এটা আপনি হয়তো অপছন্দ করবেন। তখন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন, যে
আল্লাহু আকবার,
আমি যা চেয়েছিলাম, আমি আমার পরিবারকে যেই জায়গায় দাঁড়া করাতে চেয়েছিলাম, যেই জায়গায় নিয়ে আসতে চেয়েছিলাম, আল্লাহ তোমার শুকরিয়া যে আমার পরিবারকে তুমি সেই জায়গায় এনে দাঁড় করিয়েছ।
সুবহানাল্লাহ।
তার সন্তানরাও এমন ছিল, যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ঈদের দিন নামাজ পড়ানোর পর দেখতেছেন তার ছেলের গায়ে একটা পুরানো জামা, ছেলের কাছে আসলেন, বললেন, তোমার হয়তো অনেক খারাপ লাগছে যে তুমি সালতানাতের বাদশাহ, তার ছেলে হয়ে একটা পুরাতন জামা পরে ঈদের নামাজ পড়তে আসছো, তো তাদের জীবনটা এরকম ছিল,
এভাবে অতিবাহিত করছে।
বাদশাহী পাওয়ার পর নিজেদের সব কিছু মুসলিম উম্মার জন্য, মানুষের জন্য বিলীন করে দিয়েছে। এই হচ্ছে সংস্কার যে তার পূর্ববর্তী যারা ছিল তাদের বেলায় মানুষ এটা শিখেছিল যে বাচ্চা হলে ভোগ করতে হবে,
দিন কাটাবে।
যখন আমি কোনো ক্ষমতার অধিকারী হব তখন আমাকে খুব আরাম আয়েশে জীবন যাপন করতে হবে। কিন্তু সেই মতবাদকে, সেই বিশ্বাসকে মানুষের মাঝে পাল্টে দিলেন যে না, যখন তোমার উপর দায়িত্ব আসবে সেই দায়িত্ব তোমাকে ভালোভাবে ইসলাম অনুযায়ী পালন করতে হবে। এটাই হচ্ছে সংস্কার।
এখন যদি বাদশা এমন হয়, বাদশাহি পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে সে আলিশানভাবে তার জীবন অতিবাহিত করছে, বাদশারা, অন্য অন্য দুনিয়াদার বাদশারা যেভাবে অতিবাহিত করছে আর তিনিও এভাবে অতিবাহিত করবেন, তবে তার রাজত্বে যারা আছে তারাও তো এটাই শিখবে, এটাই দেখবে।
আপনি
তবে দিনকে কি পেলো, শরিয়াতকে কি পেলো, এজন্য তিনি পুরাটাই পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ আকবার।
এর পূর্ববর্তী তার যে চাচাতো ভাইরা ছিলেন সুলেমান বিন আব্দুল আজিজ আর ওয়ালিদ বিন আব্দুল আজিজ, আপনি যেটা বললেন মানুষ যা দেখে তাই শিখে, তো সুলাইমান বিন আব্দুল আজিজের ক্ষেত্রে তার অবস্থা এরকম ছিল, সে বিবাহকে পছন্দ করত। তো পুরা সালতানাতের মধ্যে এই বিষয়টা এরকম হয়ে গেছিল, মানুষের মুখে তখন বিবাহ শাদী এই নিয়ে চর্চা থাকত। ওয়ালিদ বিন আব্দুল মালিক সে বড় বড় অট্টালিকা নির্মাণের জন্য বেশি চিন্তা ভাবনা করত যে ভবন নির্মাণ করতে হবে, এখানে নির্মাণ করতে হবে, ওখানে। তখন মানুষের মাঝে এই ভাবনায় চলে
আসলো,
প্রচলন শুরু হয়ে গেল যে ভবন নির্মাণ করতে হবে, অট্টালিকা নির্মাণ করতে হবে। কিন্তু যখনই উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আসলেন তখন এরূপ পরিবর্তন হলো, তার ঘর তো আছে, গভর্নর যারা বিভিন্ন জায়গায় যিনি তিনি নিযুক্ত করেছেন যাদেরকে, তাদের মাঝে পরিবর্তন আসলো, তারাও আল্লাহ
রাষ্ট্রের মধ্যে পরিবর্তন চলে আসে।
পরবর্তী এই পর্যায়ক্রমে যে তার আয়ত্তে যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তাদের মাঝে যখন এই পরিবর্তনটা আসলো, আওয়াম মানুষ তাদের মাঝে এরকম হলো, যেখানে যে মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা, যেখানে যে আল্লাহ আল্লাহর রসুলের কথা।
একজন মুজাদ্দিদ কেমন হওয়া দরকার আর কেমন হয় থাকে, আর তাদের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে কি এসেছে, আর তাদের বাস্তব জীবন কেমন ছিল, আমরা কিছু কথা শুনতেছিলাম মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে। আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কলও নিব, এসএমএসগুলোও পড়ব, আরও কিছু আলোচনাও আজকের বিষয় নিয়ে আমরা শোনার চেষ্টা করব মুবাল্লিগ থেকে ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ। জিনুল আমিন ভাই,
ভালোবাসার শুধা মোরে দর সোল, তোমার দেওয়ানা মোরে বানার সোল, ভালোবাসার শুধা মোরে দর সোল, তোমার দেওয়ানা সোল, সুপ্রসন্ন ভাগ্য মোর করর সোল, সুপ্রসন্ন ভাগ্য মোর করর সোল, নূর নিচে হার তোমার দেখর সোল, নূর নিচে স্বপনে তুমি আমার শেখবার, স্বপনে আমার সে তুমি একবার, দিদারের সোদা আমারে দর সোল, দিদারের সোদা আমারে দর সোল, শোধ মোরে দর সোল, তোমার দেওয়ানা মোরে বানার সোল, গুনাহের রোগী এলো তোমার দরে, গুনাহের রোগী এলো তোমার দরে, সুস্থ করে দর সোল,
সুবহানাল্লাহ, আমরা কালামও শুনছি নাতে রসুল ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। কিছু কল শুনি দর্শকের, এরপরে আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান, কুমিল্লা লাশের বলছি। মাদানী খেলা আমরা রেগুলার দেখি, একটা নাতে রাসুল শুনতে চাইছি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা।
মাশাআল্লাহ, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নুরুল আমিন ভাই শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম হলো হাদিয়া খান, আমি রহমতপুর প্রভাত অনুষ্ঠানটি দেখছি। আমার কাছে অনেক ভালো লাগে, আমি আর আমার মামনি মাদানী চ্যানেল খুব পছন্দ করি। আমি এই অনুষ্ঠান থেকে কিছু না শুনতে চাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ
আল্লাহ
কবুল করেন, সাথেই থাকবেন, আশা রাখি এভাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম আসমা রাজশাহী জেলা থেকে বল, আমি একটি নাতে রাসুল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, এটা শুনলে খুব খুশি হতাম।
আল্লাহ প্রিয় নবীর কোকিল আমি, সাথে থাকুন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি রাজি কি বলতেছি, মোহাম্মদ মুক্তার রিয়া বাদাই চ্যানেল দেখি, রহমান বলতে পড়া অনেক ভালো লাগে। তার পরিবারের বাদাই চ্যানেল দেখি, আমাদের কাছে অনেক ভালো লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, এভাবে সাথে থাকবেন, অনুষ্ঠানগুলো দেখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
মোহাম্মদ জুনায়েদ হোসেন বলতেছি, মিলফামারি জেলা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে এই গজলটি শুনতে চাই।
অনেকগুলো কালামের অনুরোধ নুরুল আমিন ভাই আসছে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে কালামটিও শুনতে চেয়েছেন দর্শক। শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। একটু পরে আবার নুরুল আমিন ভাইকে সময় দেব, তিনি অনুরোধের কালামগুলো আমাদেরকে শোনাবে। আমরা আলোচনা করছিলাম রফিক ভাই, মুজাদ্দিদ, সর্বপ্রথম যিনি মুজাদ্দিদ ইসলামের, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তালালাই জীবনী নিয়ে। মাদানী চ্যানেলে এর একটি প্রোগ্রামও আছে, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তালালাই, এবং মাকতবাতুল মদিনা একটি কিতাবও আছে তার জীবনী নিয়ে। এক কিতাবও আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত হয়েছে মাকতবাতুল মদিনা থেকে। আমরা চাইলে তার জীবনী সম্পর্কে আরও জানতে চাই, আমরা দেখতে চাই, পড়তে চাই, অধ্যয়ন করতে চাই, তবে কিতাব নিতে পারি আমরা, অথবা মাদানী চ্যানেলের প্রোগ্রাম যেটা হয়ে থাকে ওমর বিন আব্দুল আজিজ, এটাও আমরা দেখি ইনশাআল্লাহ তাআলা, অনেক কিছু জানবো। রফিক ভাই, আরও কিছু মাদানী ফুল?
মূলত যেভাবে বললেন, আলোচনা চলছে,
জি,
আপনার পুনরুজ্জীবিতকারী তথা মুজাদ্দিদদের ব্যাপারে, তো যাদের নাম আমি উল্লেখ করেছি অনুষ্ঠানের শুরুতেই,
জি জি,
যেমন মুজাদ্দিদ আহমেদ বিন হাম্বল, মুজাদ্দিদ ইমাম বাইহাকি, মুজাদ্দিদ ইমাম নাসাই, মুজাদ্দিদ ইমাম গাজ্জালি, এরকম যারা এসেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তারপরে ইবনে হাজার আসকালানি, জালালউদ্দিন সুয়ুতি, এনাদের প্রত্যেকেরই জীবন আপনি দেখবেন যে যেই তাকওয়া পরেশগারিতার কথা বললেন আব্দুল মুতালিব ভাই, এই পুরো মানে যারা আছেন মুজাদ্দিদ যারা,
জি,
আজকে তো তাদের জীবনই নিয়ে আলোচনা করছি। নিঃসন্দেহে ওনারা আল্লাহর ওলি, আর আল্লাহর ওলি না হলে মুজাদ্দিদ হওয়া যায় না। ওনাদের জীবনের যেই যে তাকওয়া পরেশগারিতা, খোদাভীরুতা এবং সর্বোপরি,
জি,
যেটা না হলে কেউ ওয়ালি হতে পারবে না ইশকে রাসূল।
আহা সুবহানাল্লাহ।
এই বিষয়গুলো কিন্তু একই সূত্রে গাঁথা,
একই সূত্রে গাঁথা, রাইট।
আপনি প্রত্যেকের জীবনীতে হয়তো ঘটনার প্রেক্ষাপট আপনি আলাদা পাবেন,
হ্যাঁ,
কিন্তু ঘটনা একই,
একই
ঘটনা এক। আপনি যেই ঘটনাই দেখবেন সেখানেই আপনি খোদা বিরুদ্ধা পাবেন, যেই ঘটনাই আপনি অ্যানালাইসিস করবেন সেখানেই আপনি তাকওয়া পাবেন, সেখানেই আপনি ইশকে রাসূল পাবেন, এই বিষয়গুলো,
রাইট।
তো কাজেই এই যে একজন মুজাদ্দিদ, একজন মুজাদ্দিদ যখন জামানা তাকে মুজাদ্দিদ বলে, কেউ কিন্তু নিজেকে ডঙ্কা পিটিয়ে কিন্তু বলে না আমি মুজাদ্দিদ,
বললেও হবে না যখন জগৎ না বলবে।
যেমন আমির আহলে সুন্নাতেরই দেখুন না, আমির আহলে সুন্নাত কি নিজে নাম নিয়েছেন যে আমাকে সবাই আমির আহলে সুন্নাত বলুন? না, ওলামায়ে কেরাম তাকে, এই ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম তাকে আমির আহলে সুন্নাত বলে উপাধি, সেই উপাধিতে ভূষিত করেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তিনি নিজে কখনো বলেননি যে আমি আমির আহলে
সুন্নাত, এখনো বলেন, কিছুদিন পূর্বে হয়তো বা মাদানী মুজাকারায় আমি কখন বললাম আমি আমির আহলে সুন্নাত, আমি তো ইলিয়াস কাদেরী, মানুষ আমাকে বলে আমির আহলে সুন্নাত,
আল্লাহু আকবার,
নিজে নিজে বলে,
এটাই হচ্ছে তাকওয়া,
আল্লাহ,
এটাই হচ্ছে খোদা ভীরুতা,
সুবহানাল্লাহ।
মানে নিজের বাহবা না চাওয়া, নিজের আমিত্বকে বিলীন করে দেয়।
কিছুদিন আগে আপনিও দেখছেন হয়তো মাদানী মুজাকারাতে, আসলে মুজাদ্দিদ এদের এমন তাকওয়া পরহেজগারিতা যেটা রফিক ভাই শুরু করলো, দাওয়াত ইসলামী যে ব্লাড ক্যাম্পেইন হয়েছিল বা ব্লাড ডোনেশন হয়েছিল, এ ব্যাপারে নিগ্রানেশ্বরা কিছু কথা বলছিল যে আপনার কথায়, আপনার একটা মেসেজের কারণে আজকে পৃথিবীর মধ্যে ব্লাড যেভাবে করে দাওয়াত ইসলামী সংগ্রহ করছে এবং দিচ্ছে, এতটুকু বলার সাথে সাথে আমিরুল সুন্নাত নিগ্রানের সুরাকে পুরো ঘুরিয়ে দিয়েছেন, বলে ভাই এই কথা আর বলবেন না আপনারা, আমি কি কি বলছি, আমি তো বয়স হয়ে গেছে, আমি তো বসে আছি, আমি তো কিছু করি নাই, করার যা করা তো মুবাল্লিগরা করছে, আমার নাম কেন আপনারা বারবার নিচ্ছেন, আমাকে কেন বলছেন, কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে এ বিষয়ে বলা হয়, চিন্তা ভাবনা তো মুজাদ্দিদ যারা তাদের তাকওয়া পরহেজগারিতা,
মাইন্ডসেট, তাদের চিন্তাধারা সাধারণ মানুষের যেখানে গিয়ে শেষ হয় তাদের সেখান থেকে
শুরু হয়, আল্লাহু আকবার।
তো এই যে তাকওয়া পরহেজগারিতা, এটা কিন্তু প্রত্যেক আল্লাহর ওলির মাঝে এবং প্রত্যেক যারা এই যে মুজাদ্দিদের ব্যাপারে আজকে আলোচনা হচ্ছে তাদের জীবনীতে এই জিনিসগুলো পাওয়া যায়। তো আপনি দেখবেন এটা বোঝার জন্য আপনাকে পাণ্ডিত্য লাভ করার দরকার নেই, ইসলামিক স্কলারও হতে হবে না, এই বিষয়গুলো দুয়ে দুয়ে চার হিসাব জানলেই মিলে যাবে।
সুবহানাল্লাহ।
আপনি দেখবেন মুজাদ্দিদের যে গুণাবলী রয়েছে,
জি জি,
এই গুণাবলী কোনো একজন মুজাদ্দিদের মাঝে যদি থাকে তো তাহলে তাকে মুজাদ্দিদ হিসাবে মানা যাবে। গুণাবলী কী কী গুণাবলী? যেমন নাম্বার এক, মুজাদ্দিদ সৎ কাজের আদেশকারী এবং অন্যায় কাজের নিষেধকারী হবেন।
জি, সৎ কাজের আদেশ দিবেন,
আপনি দেখেন ইমামে আহলে সুন্নাতকে দেখেন, আলা হযরত ইমাম হায়দার জীবনে নিষেধ করেছেন, তার যে তিনি যেই গদ্দি নসীন, তার যে পীর পিরানা মানে পীর ঘরানা থেকে যে যিনি আসলেন গদ্দি নসীন, তার নাম হচ্ছে মোহাম্মদ মেহদি হাসান মারহারভি। তিনি যখন এলেন তার গদ্দি নসীন, তো বিরেলি শরীফে যখন এলেন তিনি, তিনি আসলে আলা হযরতের ঘরে উঠতেন, আলা হযরতের বাড়িতে উঠতেন, সেখানে তার মেহমানদারি হতো। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি চিরাচরিত নিয়মে তিনি হাত ধোয়াতেন তার প্রতিবারই এলে। তো একবার তিনি আসলেন, দেখলেন তার হাতে ব্রাসলেট, স্বর্ণের ব্রাসলেট এবং আংটি।
আচ্ছা,
আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, দেখুন তার পীর ঘরানা। মানুষের দেখুন অনেক সময় আছে না যে মানুষের জানার শেষ নেই আর মানুষের দ্বারা ভুল হতেই পারে,
হতেই পারে।
তো এই যে বিষয়গুলো আমার আলা হযরতের কুরবান যারা, আপনি আলা হযরতের ইলমের প্রতি, আলা হযরতের তাকওয়ার প্রতি উৎসর্গিত হন।
সুবহানাল্লাহ।
যে তিনি কি বললেন যে আপনি স্বর্ণ কেন পড়ে আছেন, ব্রাসলেট কেন পড়ে আছেন, এটা তো পুরুষের জন্য হারাম, এমনটি বললেন না। তিনি কি করলেন, যখন হাত ধোয়াতে গেলেন হুজুরকে বললেন, হুজুর এই ব্রাসলেট আর এই আংটিটা আমাকে দিয়ে দিন না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তখন হুজুর মনে করলেন যে হয়তো ওনার পছন্দ হয়েছে, তিনি খুলে সাথে সাথে দিয়ে দিলেন, দিয়ে দিলেন। অতপর তিনি সেখানে, তার মেহমানদারি হলো, তিনি আর তাকে রিটার্ন করলেন না, পরবর্তীতে রিটার্ন করলেন না।
জি।
অতপর সেই যিনি ছিলেন মেহেদি হাসান যে মারভারভি ছিলেন, তিনি তিনি কি করলেন, তার জাদওয়াল মানে তার রুটিন যে শিডিউল ছিল, তিনি বেরেলি থেকে চলে গেলেন মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি, তার জাদওয়াল পূর্ণ করে
জি
তিনি মারভারভি শরীফে তিনি পৌঁছলেন, তার বাড়িতে পৌঁছলেন। সেখানে বাড়িতে যাওয়ার সাথে সাথে তার যে কন্যা সন্তান ছিল তিনি তাকে বললেন, জাব্বাজান বেরেলি শরীফ থেকে একটা পার্সেল এসেছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
যাওয়ার সাথে বলে, পার্সেল এসেছে, কি পার্সেল এসেছে? বলে এই যে মাওলানা সাহেব পাঠিয়েছেন, ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহি তাআলা। কি পাঠিয়েছেন খোলো তো দেখি। তো বললেন তিনি খুলে দেখেছি এর মধ্যে একটা স্বর্ণের ব্রেসলেট আছে, একটা আংটি আছে, এটা উপহার হিসেবে পাঠিয়েছেন, মেয়ে তো আর জানে না। তো তিনি চিন্তা করতে লাগলেন, সে গাদিন আসীন যিনি ছিলেন তিনি চিন্তা করতে লাগলেন আলা হজরতের তাকওয়া পরেজগারিতা, যে তিনি তাকে বলতেও পারতেন যে এটা হারাম, পুরুষের হাতে দেয়া এটা স্বর্ণ ব্যবহার করা হারাম, তিনি তাকে বলেননি। এভাবে বললে হয়তো তিনি নিজেকে অপমানিত বোধ করতেন, তিনি নিজেকে খাটো মানে হেয় মনে করতেন। তিনি নিয়ে সোজা তার মেয়েকে উপহার দিলেন, মেয়ে মানুষরা পড়তে পারবে স্বর্ণের জিনিস। তো তখন তিনি আলা হজরতের যে তাকওয়া এবং খোদাভীরুতা, তার যে মানে এই যে নেকির দাওয়াতের যে প্রসেসটা ছিল,
সুবহানাল্লাহ,
কিভাবে তিনি তাকে নেকির দাওয়াতটা দিলেন,
জি জি জি।
তো এটাই বলা হয়েছে যে নাম্বার ওয়ানে মুজাদ্দিদ সৎ কাদের কাজের আদেশ দানকারী হবে, অন্যায় কাজে বাধা দানকারী হবে। তবে সবসময় যে তারা মুখ দিয়ে বলবেন তারা, কখনো হিকমতের সাথে, কখনো
লেখনির মাধ্যমে,
লেখনির মাধ্যমে, আলহামদুলিল্লাহ। নাম্বার দুই, দিনই কল্যাণের সর্বোচ্চ ত্যাগের মন মানসিকতা সম্পন্ন তাদের তারা হবেন,
সুবহানাল্লাহ।
দিনই কল্যাণের কাজে সম্পূর্ণ মানে ত্যাগ তিদীক্ষা তারা সব কিছু উজাড় করে দিবেন, শুধু দিনই স্বার্থে,
দিনের স্বার্থে।
নাম্বার তিন, ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা তারা পালন করবেন, ইসলামী শিক্ষা বাস্তবায়ন। আলা হজরতের জীবনী দেখুন,
জি জি,
বারবার আলা হজরতের কথা কেন আসছে, তিনি এই চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। তিনি তার মায়ের যে স্বর্ণালঙ্কার ছিল, তার মাকে রাজি ও খুশি করে তার মাধ্যমে যে স্বর্ণালঙ্কার তাকে দিয়েছিলেন তার আম্মাজান, সেটাকে বিক্রি করে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সন্তান মানে মাদ্রাসায় যারা পড়াশোনা করতো তাদের খাওয়া খাওয়া সব কিছু, অ্যাকোমোডেশন থেকে শুরু করে ডায়েট সব কিছু ভরণ পোষণ করেছেন আলা হযরতের মতো। এই যে কথাগুলো মিলিয়ে দেখেন, বললাম না দুয়ে দুয়ে চার, মিলিয়ে দেখবেন যে মুজাদ্দিদদের চরিত্র কেমন হয়। এরপর হচ্ছে নাম্বার চার, কৃপণতা মুক্ত মন মানসিকতার অধিকারী হওয়া। আমার আলা হযরত কখনো কৃপণ ছিলেন না। আচ্ছা, মুজাদ্দিদ আলফি সানি তার জীবনীও দেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ, কোনো আল্লাহর ওলি কখনো কৃপণ হন না,
রাইট,
কখনোই কৃপণ। তাদের দরবারে, তাদের যে দরবার রয়েছে, তাদের দরবারে গিয়ে কেউ কখনো খালি হাতে ফিরে আসে না, কিছু না কিছু তারা দান করেন,
রাইট রাইট।
আচ্ছা, নাম্বার পাঁচ, উম্মতে মুহাম্মাদের সামগ্রিক কল্যাণকামী হওয়া। উম্মতে মুহাম্মাদের সামগ্রিক সব ধরনের সার্বিক কল্যাণ তারা কামনা করেন সব সময়। নাম্বার ৬, অন্যায় অসত্যের বিরুদ্ধে কঠোর ও মুমিনদের সাথে উদার ভাবাপন্ন হওয়া, মানে অন্যায়ের বিরুদ্ধে কঠোর, যারা অন্যায় করবে শরীয়তের পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর
কঠোর হবে,
আর যারা মুমিন থাকবে তাদের কাছে তারা বিনয় এবং নম্রতার পাত্র,
সুবহানাল্লাহ,
তারা প্রতীয়মান হবে,
সুবহানাল্লাহ।
এরপরে হচ্ছে নাম্বার সাত, ইসলামী বিধানকে প্রয়োগমুখী করতে নিবেদিত প্রাণ হয়ে যাবে,
সুবহানাল্লাহ।
সর্বত্র তারা ইসলামের শরিয়াতের বিধানকে তারা
কি চমৎকার
প্রতিষ্ঠিত করবে,
সুবহানাল্লাহ,
মুজাদ্দিদে যারা। আচ্ছা, এরপরে রয়েছে মুজাদ্দিদ হতে হলে কি কি শর্তের প্রয়োজন আছে।
আচ্ছা,
অনেক মানুষের আছে না যে আমিও হব, আকাঙ্ক্ষা থাকতেই পারে মুজাদ্দিদ। এখন দেখুন মুজাদ্দিদের যে শর্তাবলী রয়েছে খুব চমৎকার শর্তাবলী। মুজাদ্দিদ নাম্বার এক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার
সম্পন্ন হতে হবে, সুবহানাল্লাহ,
আকীদার মধ্যে কোনো
ভেজাল থাকতে পারে,
ভেজাল থাকতে পারে,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা,
আকীদা যদি ভেজাল থাকে মুজাদ্দিদই হতে পারবে না,
মুজাদ্দিদই হতে পারে। এখন কেউ যদি নিজেকে দাবি করে, অনেকে তো আছে নিজেকে ভণ্ড নবী দাবি করে, অনেকে নিজেকে ভণ্ড ইমাম মাহাদি দাবি করে, করে কিনা, দাবি করতে তো কোনো নিষেধ নেই, দাবি করছে তার ইমান তার বরবাদ হচ্ছে, পাশাপাশি মানুষেরও ইমান বরবাদ করে এরা। তো কথা হচ্ছে দাবি করার মধ্যে কিছু নেই। নাম্বার দুই, কোরআন সুন্না তথা শরাই গভীর জ্ঞানের অধিকারী হতে হবে, কোরআন ও সুন্নার গভীর জ্ঞান থাকতে হবে তাদের কাছে। আচ্ছা, নাম্বার তিন, বৈষয়িক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে, মানে গ্লোবাল এডুকেশনের তথ্যাবলী তাদের কাছে
থাকতে হবে।
তারপর রয়েছে নাম্বার চার, দিনের স্বার্থে ও কল্যাণে নিবেদিত প্রাণ হবে,
সুবহানাল্লাহ।
নাম্বার পাঁচ, সকল প্রকার বাতিলের বিরুদ্ধে আপোষহীন হবে, বাতিলের সাথে কখনো
আপোষ করবে না,
আপোষ করবে না, কোনো মুজাদ্দিদ করেনি করবেও না। নাম্বার ছয়, শরিয়ত বিবর্জিত শিরক বিদআতের মূল উৎপাটনকারী হওয়া। নাম্বার সাত, সত্য প্রচারে নির্ভীক সাহসী ও সোচ্চার হন,
সুবহানাল্লাহ।
মদনী চ্যানেল সত্য প্রচার করেই যাচ্ছে,
আলহামদুলিল্লাহ,
আর কোথা থেকে আসছে, আমির আহলে সুন্নাতের কাছ থেকে আসছে,
তারই শিক্ষা,
যে যেটা মিথ্যা সেটা মিথ্যা, যেটা সত্য সেটা সত্য,
আলহামদুলিল্লাহ।
মিথ্যা বলার মধ্যে মদনী চ্যানেল কখনো
নাই,
সত্য, আর সত্য বলার ক্ষেত্রে কোনো ভয় পায় না,
আলহামদুলিল্লাহ,
সত্য বলবে। এটা আমির আহলে সুন্নাতের শিক্ষা। আমির আহলে সুন্নাত কার মাধ্যমে পেয়েছেন? আলা হযরতের
মাধ্যমে পেয়েছেন,
ইমাম গাজ্জালির মাধ্যমে,
সুবহানাল্লাহ, তাদের পাকের মাধ্যমে,
গসে পাকের মাধ্যমে। তাদের জীবনের দর্শন আমার আমির আহলে সুন্নাত স্টাডি করে তার নিজের জীবনে সেগুলো অ্যাপ্লাই
করেছে, সুবহানাল্লাহ।
এরপরে আসুন যে নাম্বার ৮, ক্ষুদ্র স্বার্থ ব্যক্তির স্বার্থ পরিহার করে ধর্মীয় স্বার্থকে প্রাধান্য দেবে,
সুবহানাল্লাহ।
আমির আহলে সুন্নাতকে কত মানুষ গালগন্ধ করে, আলা হযরতকে করেছেন, গীবত করেছে আলা হযরতের বিরুদ্ধে,
তোফা পাঠিয়েছেন,
মানে আমি জাস্ট
পাঠিয়েছেন
আলা হযরতের কথাগুলো এই জন্যে বলছি যে আলা হযরত আমার এই ইমামে আহলে সুন্নাত আলা হযরতের জীবনের যে আদর্শগুলো
জি
সেগুলো আমির আহলে সুন্নাতের চরিত্রের মধ্যে ফুটে আসে,
জি
ফুটে আসে। এটা তো সময়ে প্রমাণ করবে, সময় দাবি করবে যে তাকে কি নামে আখ্যা দেয়া যায়।
আখ্যা দেয়া
যেমন আমির আহলে সুন্নাত আমার মৌলানা ইলিয়াস আত্তার কাদরি উনি নিজে রাখেননি, যেটা আগে বললাম
জি,
তৎকালীন মানে যে ইয়েটা ছিল আলা হযরতের, ঠিক তদ্রূপ তার যে চারিত্রিক যে আদর্শ ছিল সেটা যে ক্ষুদ্র স্বার্থ ব্যক্তির স্বার্থে কখনো তিনি প্রাধান্য দেবেন না, ব্যক্তিগত স্বার্থ এবং ক্ষুদ্র স্বার্থ সবসময় ধর্মীয় স্বার্থটাকে তিনি
আগে দেখবেন,
প্রাধান্য দেবেন। নাম্বার ৯, সমালোচক ও নিন্দুকের সমালোচনা ও নিন্দার তোয়াক্কা করবেন না তারা, এটা হচ্ছে শর্ত। নাম্বার ১০ হচ্ছে শরিয়ত তরিকতের পূর্ণ অনুসারী হওয়া,
সুবহানাল্লাহ,
পূর্ণ অনুসারী। আমরা তো আলা হযরতকে দেখিনি, দেখেছি ইমাম মানে মুজাদ্দিদ আলফেসানিকে দেখিনি,
দেখিনি
ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ
দেখিনি,
ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই আপনার বড়পীর আব্দুল কাদের জিলানিকে দেখিনি, কিন্তু তাদের ইতিহাস পড়ে তাদের জীবনী পড়ে দেখছি সেগুলো আমির আহলে সুন্নাতের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি,
সুবহানাল্লাহ,
দেখতে পাচ্ছি,
রাইট রাইট।
এখন আপনি দেখুন যে শরিয়ত এবং তরিকতের পূর্ণ অনুসারী তারা
তারা
আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ। নাম্বার ১১, কোরআন সুন্না ও শরিয়ত বিরোধী সকল প্রকার অনৈসলামিক কর্মকাণ্ড বিরুদ্ধে কঠোর প্রতিবাদী হওয়া, জাহিরি ও বাতিনি ইলিমের অধিকারী হওয়া, যুগের শীর্ষ ওলামা মাশায়েক তার দিনী সংস্কারমূলক কার্যক্রম দেখে তাকে মুজাদ্দিদ হিসাবে স্বীকৃতি প্রদান করবে,
আল্লাহ আল্লাহ,
এটা এটার জন্য অপেক্ষা করতে হবে, সময় বলে দেবে। যেমন আলা হযরত তিনি কি বলেছেন যে আমি মুজাদ্দিদ, তিনি বলেছেন আমি ইমাম, ইমামে আহলে সুন্নাত না, যুগ তাকে বলেছে,
আলা হযরত বলেন নাই,
আলা হযরত কোন কেউই বলেন না, কেউ বলবে
আলা হযরত, তো বাস মানুষ বলতে 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 আলা হযরত
বলেছেন, তো তদ্রূপ কোন আল্লাহর ওয়ালি নিজেকে কখনো বলে না আমি আল্লাহর ওয়ালি,
রাইট রাইট,
তো বোকা যারা এরকম বলে থাকে।
মুজাদ্দিদরা তো নিজের নাম কামানোর জন্য, নিজের পরিচিতি অর্জন করার জন্য বা এমন নামে না গুণান্বিত হওয়ার জন্য তো এগুলো করে না। মুজাদ্দিদরা তো আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য চোখ বন্ধ করে দিন রাত পরিশ্রম করতে থাকে করতে থাকে। কখন যে কিভাবে কোন এলাকা থেকে কোন মানুষের মাধ্যমে এমন নামের যে তারা সুনাম পেয়ে যায় এটা তারা খবরও রাখে না।
অহংকার বশত নিজের গুণাবলী, নিজের শান ও মান, নিজের প্রশংসাকে কোনো আল্লাহর ওলি বলবে না,
বলবে না,
বলবে না, সেটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা প্রকাশ না পায়। যেমন দেখবেন ভাত যখন উথলে ওঠে তখন কিন্তু ঢাকনিটা যে আছে লিড ঢাকনাটা এটা পড়ে যায়,
পড়ে যায়।
যেমন আমার গসে পাকেরই দেখুন কাসিদায় গসিয়ার মধ্যে আমার গসে পাক কেমন নিজের শান ও মানকে ওয়াজদের হালতে তন্ময় অবস্থায় তিনি আল্লাহ তালার স্মরণে বিভোর ছিলেন, আর যেই জাম যে অমীয় সুধা আল্লাহ তালা তাকে পান করিয়েছেন বিলায়েতের, সেই সুধা পান করে তন্ময় অবস্থায় তিনি নিজের সমস্ত প্রশংসা তিনি করেছেন এই কাসিদায় গসিয়ার মধ্যে তিনি বর্ণনা করেছেন। আচ্ছা, নাম্বার ১৪, মুজাদ্দিদ বিশেষ কোনো পরিবারভুক্ত হওয়া বা মুজতাহিদ হওয়া এটা শর্ত না। নাম্বার ১৫, দিনী ব্যক্তিত্ব সম্পন্ন যুগের খ্যাতিমান প্রসিদ্ধ ব্যক্তি হওয়া, সে প্রসিদ্ধি লাভ করবে, খ্যাতিমান হয়ে যাবে, অর্থাৎ যুগ তাকে প্রসিদ্ধি দিয়ে দেবে, সম্মান দিয়ে দেবে। তো মুজাদ্দিদ যারা রয়েছেন তাদের
এই এই যে আপনি বর্ণনাগুলো দিলেন না, প্রায় ১৫টা বিষয় বললেন আল্লাহ তাআলার দয়ায়,
শর্তাবলী
যে হ্যাঁ শর্তাবলী, যেগুলো বাকি আমরা যে নামগুলো শুরুতেই রফিক ভাই থেকে শুনলাম, আজ দেখেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা তার জীবন অধ্যয়ন করলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তার
মিলে যাবে,
বিদ্যমান ছিল এবং মিলে যাবে। সেইদি আলা হযরত রহমতুল্লাহ তাআলার ব্যাপারে দেখেন, মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলার ব্যাপারে দেখেন, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, সবার সকল মুজাদ্দিদের ব্যাপারে এই বিষয়গুলো কিন্তু তাদের সাথে মিল আছে। আমরা ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ মোতালিব ভাই থেকে শুনবার কিছু কথা, নাতে রসুলের কিছু অনুরোধ ছিল, কালামের অনুরোধগুলো আমরা শুনে নিই, এরপর আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি
بربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল এসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কে আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাতর করল জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনে রে মদিনা আমার প্রাণে রে মদিনা শুনে রে মদিনা প্রাণে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না হয় ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিবে নামে তুমি ছিলে অলোকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিবে নামে তুমি ছিলে অলোকনের দেশ বড়ই নামে তুমি ছিলে অলোকনের দেশ বড়ই মারাত তোকে যে ছিল তোমার পরিবেশ নবীর জোয়ায় পেয়ে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন তাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জন্মের ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
অনুরোধের কালামগুলো শুনতেছিলাম নুরুলন ভাই থেকে মুতালিব ভাই আরো কিছু মাদানী ফুল
আব্দুল আজিজ রহমতুল্লাহ আলার এক দুইটা ওনার তাকওয়ার ঘটনা দিয়ে ওনার জীবনী পড়ে আবার অন্য কোন মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইয়ের জীবনী ইনশাল্লাহ শুরু করব। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের যে তাকওয়া ছিল সেটার মাত্রা তো বলে বোঝানো যাবে না, তবে এতটুকু বলা যায় যে দূর থেকে একজন মহিলা তার বাড়িতে আসলো, দেখলো যে ঘরের সামনে পর্দা টানানো, ঘরে নক করলেন, ভিতর থেকে মহিলা আওয়াজ দিলেন, তিনি বললেন যে কি ভিতরে কে আছেন? তো মহিলা আওয়াজ দিলেন যে আপনি কাকে চান? তো বললেন আমি খলিফাকে চাই। বললেন আপনি গাছের নিচে গিয়ে বসেন, উনি আসছে। তো উনি সেখানে বসলেন, গিয়ে পরবর্তীতে দেখলেন যে একজন লোক কুয়া থেকে পানি তুলছে এবং কুয়ার চারপাশে এই যে শুকনো মাটি ছিল সেগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দেখছে। তো পরবর্তীতে ওই ঘর থেকে মহিলা এসে তাকে সাহায্য করছেন। তো বললেন আপনি কে? তো বললেন আমি হচ্ছি খলিফার স্ত্রী। তো বললেন আপনি পুরুষের সামনে আসছেন, পর্দা কোথায় আপনার? তো বললেন তো খলিফা তো উনি নিজেই। তো তিনি হতবাক হয়ে গেলেন, এই ব্যক্তি খলিফা? আমি তো ভাবছি উনি হচ্ছে এখানের গোলাম, খলিফার গোলাম হবেন। পরবর্তীতে মহিলা বললেন হুজুর আমি দূর থেকে আসছি আপনার এখানে, তো আমার পাঁচটি মেয়ে এতিম, তাদের কেউ নেই, আর তাদের যে বরণ পোষণ করতে আমার কষ্ট হচ্ছে। তো বললেন ঠিক আছে, তো বাৎসরিক যে রাষ্ট্রীয় কোষাগার আছে সেখান থেকে তাদের পক্ষ থেকে কিছু পরিমাণ সম্পদ বা খাবার দাবার পৌঁছে যাবে প্রতিনিয়ত তোমার এলাকার যে গভর্নর আছে তার কাছ থেকে। তো তিনি বললেন তোমার মেয়ের নাম কি বলো। প্রথমত মেয়ের নাম লিখলেন, তার নামে লেখার পর তো মহিলা দোয়া করলেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে দ্বিতীয় মেয়ের নাম লিখালেন, সেখানেও আলহামদুলিল্লাহ বললেন। তৃতীয় চতুর্থ জন আলহামদুলিল্লাহ বলেন। পঞ্চম জনের যখন নাম লিখবেন তখন তিনি আলহামদুলিল্লাহ এটা না বলে খলিফার প্রশংসা শুরু করলেন।
আল্লাহ!
তখন তিনি লেখা থামিয়ে দিলেন,
বললেন
অফ করে দিলেন, বললেন আমি তার নামে লিখবো না। বলে কেন হুজুর? এতক্ষণ পর্যন্ত লিখছিলাম এই জন্য তুমি আল্লাহ তাআলার প্রশংসা করছিলে, এখন তুমি আল্লাহর প্রশংসা, যিনি প্রশংসার দাবিদার, যিনি প্রশংসার লায়িক, তার প্রশংসা ছেড়ে তুমি বান্দা প্রশংসা শুরু করেছ। তো তোমার যে চার মেয়ের যে আমি যে খরচ বরণ পোষণের যে বিষয়টা লিখেছি সেখান থেকে তাদেরকে বলবে কিছু কিছু করে দিয়ে যেন পঞ্চমের জন্য ব্যবস্থা করে নেয়, সহজ করে নেয়। তো এভাবে তিনি যখন লিখলেন, লিখে যাওয়ার পর তার যে এলাকার গভর্নর তার কাছে গেলেন, যাওয়ার পর এটা দেওয়ার পর গভর্নর দেখি কান্না শুরু করে দিলেন।
আল্লাহ!
যে কাঁদছেন কেন? যে তোমার চিঠি আসার আগের পূর্বে আরও একটা সংবাদ আমার কাছে এসেছে, সেটা কি যে খলিফা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইন্তিকাল করেছে, এই জন্য আমি কাঁদছি। তো বললেন হুজুর তাহলে আমার এই বিষয়টা কো। তো গভর্নর বললেন খলিফা যেটা লিখে গেছে আমি সে জীবৎ দশায় আমি যেভাবে তাকে মানতাম, সে ইন্তিকাল করেছে, আমি এখনও তাকে অনুরূপ হিসাবে তাকে গ্রহণ করব, তার কথাকে আমি মান্য করব। অর্থাৎ তোমার মেয়েদের যে খরচ এবং
লিখে দিয়েছেন এটা আমি পালন
করব। তো এই হচ্ছে তার তাকওয়া। তার যখন বললাম যে তারা কখনো আপোষ করবে না, পূর্ববর্তী যারা খলিফা ছিল বিভিন্ন জনের মানে বেআইনিভাবে বিভিন্ন জনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ যেত, তো আসার পর তিনি সবগুলো বন্ধ করে দিলেন। তার ফুফু যিনি ছিলেন তার জন্য বন্ধ করে দিলেন, এবং এক ব্যক্তির জন্য ২০,০০০ দিনার বাৎসরিক খরচ হিসাবে দেওয়া হতো কোনো কারণ ছাড়া,
আপন আত্মীয় কিন্তু
আপন আত্মীয়, সেটাও বন্ধ করে দিলেন। পরবর্তীতে যে ঘরের আশেপাশে এই জিনিসগুলোর কারণে শত্রু হয়ে গেল, তাকে বিষ প্রয়োগ করা হলো, তিনি ইন্তিকাল করবেন। মৃত্যুর আগ মুহূর্তে সন্তানকে ডেকে আনলেন যে তুমি কোনো এলাকায় গিয়ে আমার জন্য কবরস্থানের আমার যে যেখানে দাফন করা হবে এর জন্য জায়গা ক্রয় করো। তো তার ছেলে বলছেন যে আপনাকে তো মানুষ চায় আপনার দাফন কাফন যেন মদিনায় হয়। তো তিনি বললেন আমি কি আর উপযুক্ত, আমি কি আর লাইক যে আমার দেহ মদিনায় শরীফে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আছে সেই জমিনে আমার দেহ লাগবে, আমি কি আর যোগ্য? তো তিনি বললেন আমার জন্য আমি ইন্তিকাল করার পর তুমি ২ দিরহাম দিয়ে আমার কাফনের কাপড় ক্রয় করবে, তো যদি আমি জান্নাতবাসী হই তো জান্নাতের পোশাক তো পেয়ে যাব, আর যদি জাহান্নামবাসী হই তাহলে অযথা কেন এত দামি
কাপড়।
তো এই হচ্ছে একজন মুজাদ্দিদ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। যে আমরা আমাদের অবস্থা সম্পর্কে একটু দেখি যে তারা ছিলেন বাদশাহ, যাকে খোলাফায়ে রাশিদিনদের জীবনী যখন লেখা হয় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইকে তাদের জীবনীতে ঢুকিয়ে দেয় মানুষ, যে তার যে জীবন, তিনি জীবন যেভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন মুসলিম উম্মার জন্য শিক্ষা। আমরা তো আজকে বলি যে মুসলিম উম্মার গাইডলাইন কোথায়, মুসলিম উম্মা কি শিখছে, কোথায় আছে সেই মুসলিম উম্মার শিক্ষা, উমর বিন আব্দুল আজিজের জীবনই পড়েন তো পাবেন মুসলিমের আসল পরিচয় কি।
রাইট 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 রাইট।
অনুরূপভাবে যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাই, তিনিও যে সংস্কারক ছিলেন, ইসলামের সংস্কারক, তার জীবনী তো এটা বিশেষভাবে প্রতীয়মান হয়। তিনি যে পরিমাণ অত্যাচার সহ্য করেছেন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, সঠিক আকীদার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, যে কোনো তার ইতিহাসটা পড়বে তো কান্না চলে আসবে। বাতিল পন্থীদের সামনে তার মাথা নত না করার যে বিষয়টা, একটি মাসালার জন্য যেটা এই মাসালা যদি কেউ মেনে নেয়, এটাকে স্বীকার করে নেয়, তাহলে ভিন্ন আকীদা হয়ে যাবে, ইসলামের আকীদা এটা নয়। তো তাকে ডেকে নেওয়া হলো যে আপনি কি এটা মানেন, বলে না আমি এটা মানি না,
তোমরা যেটা পোষণ করো সেটা আমি পোষণ,
সেটা আমি পোষণ করি না, এই বিষয় পোষণ করি না। তো তুমি জানো তো খলিফার থেকে এলান এসেছে তুমি যদি এটা না মানো তোমাকে কয়েত করা হবে। তো তাকে কয়েত করা হলো, নিয়ে যাওয়া হলো খলিফার কাছে। এরকম একটা পর্যায়ে আসলো তিনি সেই মাসালা মেনে নেবেন না। খলিফা রাগান্বিত হয়ে তার রাজ্যে যত জল্লাদ ছিল সকলকে ডেকে আনলো, প্রত্যেককে বলল যে তোমরা একজন একটা করে চাবুক মারবে, চলে যাবে, আবার আসবে, এরকম ভাবে।
অর্থাৎ
এরকম হচ্ছে যে একাধারে 10টা চাবুক মারলে হয়তো সেরকম আঘাত পাবে না, 2-3টা মারার পর তুমি ক্লান্ত হবে, এরকম করে নাই, একজন একটা করে মারবে। তারপরও তিনি সেই মাসালা তাদের সাথে সমর্থন করেনি,
তাদের যেটা আকীদা সেটা মেনে নেয়নি।
আর কারণ ছিল যে সারা উম্মত তার দিকে চেয়েছিল তখন, যে তিনি যদি মেনে নিতেন
তবে এই উম্মত, এই মুসলমান, এই রাজ্য ওটাই মেনে নিত।
ভ্রান্ত আকীদা সবাই ছিল,
একজন মুজাদ্দিদ তিনি যেটা মেনে নেবে ওটাই সব মানুষ তখন মেনে নেবে।
এই রকম অত্যাচার তার উপর করা হয় যে কখনো কখনো চাবুকের আঘাতে, এরকম প্রায়ই হয়েছে যে আঘাত করতে করতে তিনি আঘাতের কারণে বেহুশ হয়ে গেছেন, তারপরও কখনো তিনি এই বাতিল আকীদার সাথে ভ্রান্ত আকীদাকে তিনি মেনে নেন নাই। তো সকল উম্মত এ থেকে শিক্ষা নিয়েছে যে বিপদ আমাদের সামনে যতই আসুক, কখনো আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়ত যেটা সমর্থন করে না সেটাকে গ্রহণ করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের সংস্কারক, যে বিপদ যতই আসুক, যাই কিছু আসুক, ইসলামকে আঁকড়ে ধরে থাকতে হবে। আমরা পরবর্তীতে যদি দেখি ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার সময় উলামা ছিল, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত ছিল, মানুষ ইসলাম শিক্ষা করছিল, ধর্মীয় শিক্ষায় সবাই শিখছিল, মোটামুটিভাবে আম জনসাধারণ মানুষের মাঝে ধর্মীয় শিক্ষার একটা প্রভাব ছিল। তবে রিয়ার যে বিষয়টা সেটাও ঢুকে পড়েছিল। তো তিনি মানুষকে এমনভাবে সাফ করলেন, মানুষের অন্তরকে এমনভাবে পরিষ্কার করলেন, এটাকে ইসলামের সংস্কারক বলা হয়। তার ব্যাপারে আসছে, তিনি বলেন যে মানুষের মাঝে 4টা জিনিস। প্রথমত বলেন আন্নাসু কুল্লুহুম মাউতা ইল্লাল উলামা, যে পৃথিবীর সকল মানুষ মৃত শুধু আলিম ছাড়া। অর্থাৎ আপনি ইলমে দিন অর্জন করেননি, আপনি চলছেন, ফিরছেন, আপনি জীবন্ত মৃত, এরকম একটা বিষয়,
বেঁচে থেকেও মরা।
তো পরবর্তীতে বললেন ঠিক আছে, এলেম অর্জন করেছ, এলেম অর্জন করার বল, তিনি বলেন আল উলামাউ কুল্লুহুম নিয়ামুন ইল্লাল আমিলিন, যে পৃথিবীর সকল মানুষ যারা আলিম, সকল আলিম ঘুমন্ত, কিন্তু যারা আলিম তারা নয়।
আচ্ছা,
আলিম হয়েছেন কিন্তু আপনি আমল করবেন না, তো সেটা হচ্ছে আপনার এই ঘুমের মৃত্যুর যে বোন, ঘুমকে মৃত্যুর বোন বলা হয়েছে, যে আন্নাউমু উখতুল মাউতি, ঘুম হচ্ছে মৃত্যুর বোন। তো আপনি কাছাকাছি, আপনি এলেম অর্জন করেছেন কিন্তু আমল করলেন না, তাহলে আপনার মৃত্যু কাছাকাছি। পরবর্তীতে বলছেন আল আমিলুনা কুল্লুহুম ফি খাসারানিন ইল্লাল মুখলিসিন, যে আমল আপনি করছেন, এলেমও আছে কিন্তু একনিষ্ঠতার সাথে নয়, আপনার মাঝে রিয়া আছে, তো সে আমল কোনো কাজ হবে না, ইখলাসের সাথে আমল করতে হবে। এখন আপনার মাঝে ইখলাস আছে, আপনি আমল করছেন, আপনি আলিম, সব কিছু আছে। তো এর পরিবর্তিত বলছেন আল মুখলিসুনা কুল্লাহুম আলা খাতারিন ইল্লাল খাইফিন, আপনি আমল করছেন, আপনি আলিম, আপনি সব কিছুই করছেন, কিন্তু আমল করার পর আপনি আবার বাহাদুরও করছেন যে আমি আমলের মাধ্যমেই চলে যাব জান্নাতে, সেটাও হবে না,
সেটাও হবে না।
তিনি বলছেন ইল্লা খাইফিন, সব কিছু থাকবে এবং পাশাপাশি আল্লাহকে ভয় করতে হবে, যে এই আমল দ্বারা আমি কি জান্নাতে যাব, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। হাদিস শরীফের মধ্যেও আসছে, এক ব্যক্তি সে 200 বছর আমল করেছে, বনী ইসরাইলের এক ব্যক্তি, আমল করার পর তার আমল নামায় কোনো গুনাহ নাই। তো আল্লাহ তাআলা বললেন যে আমার ফজলের কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। তখন সে বলল আল্লাহ তুমি যদি আমার থেকে হিসাব নাও তখন আমি জান্নাতই পাবো,
আমি যে আমল করেছি,
তো আমি যে আমল করেছি
এর জন্য আমি জান্নাত পাবো,
জান্নাত পাবো। তোমার ফজল আল্লাহ তাআলা বলছেন আমি তো আমার দয়া আমার অনুগ্রহে তোমাকে জান্নাত দিলাম, সে বলছে আল্লাহ তুমি যদি হিসাব নাও তাহলে আমি জান্নাতে যাই। বলে আচ্ছা। তো পরবর্তীতে একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাগান এর পাশে একটা খড়কুটা সে হাতে নিয়ে নিজের দাঁত খিলাল করতে শুরু করলো। পরবর্তীতে বলল ফেরেশতা এখন এর হচ্ছে যে সে বলেছে হিসাব নেওয়ার পালা। তো সে তাকে ধরে নিয়ে আসা হলো যে আপনি যে এই খড়কুটা নিয়েছেন এটার মালিক তো আপনি না, এটার মালিক তো এই বাগানের মালিক, তো কি করা যায়। মালিককে ডাকা হলো, ডেকে আনার পর আপনি এর বিনিময়ে কী চান। এখন মালিক ছিল খুবই গুণাগার, সে বলল আমি ততক্ষণ পর্যন্ত মাফ করব না যতক্ষণ পর্যন্ত আমার যে গুণা আছে
সেই সব ক্ষমা না হবে, তাকে দেওয়া না হবে,
তো তার আমল আমলনামায় দেওয়া হয়। তো এই জন্যই বলা হচ্ছে যে আমল করে তাকাব্বুর করা যাবে না। এটাই মুসলিম উম্মার কাছে শিক্ষা, যে আপনি আমল করছেন, ইলমে দিন হাসিল করছেন, আপনাকে পাশাপাশি আল্লাহকে ভয় করতে হবে, আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, আল্লাহর উপর এই ভরসা রেখে আমল করতে হবে যে আল্লাহ তাআলা চাইলে আমি ক্ষমাপ্রাপ্ত হব।
আল্লাহ আল্লাহ।
ইমাম গাজালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে তিনি ইমাম গাজালী কিভাবে হলেন, এই মর্যাদায় তিনি কিভাবে উপনীত হলেন, এর যে ভূমিকা রয়েছে আমাদের মা যারা আছেন তাদের শোনা উচিত। ইমাম গাজালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদের ঘরানায় ছিল গাজালী, তার বড় ভাই ছিল আহমদ আর তার নাম ছিল মোহাম্মদ, আবু হামিদ মোহাম্মদ গাজালী রহমতুল্লাহ তাআলা। তিনিও তার বড় ভাই অত্যন্ত উঁচু মাপের একজন আলিম ছিলেন, কাশফ যেটা বলে সেটা তার খোলা ছিল, তিনিও তাকওয়াবান ছিলেন। তো ইমাম মোহাম্মদ অর্থাৎ ইমাম গাজালী রহমতুল্লাহ আলার বড় ভাই, তিনি তার পিছনে নামাজ পড়তেন না। তো লোকে বলা বলি করতো যে তার ভাই তার পিছনে নামাজ পড়ে না। তো ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই তার মাকে বললেন যে মা আপনি ভাইকে বলুন যেন আমার পিছনে নামাজ পড়ে, আমি যে মসজিদে নামাজ পড়াই। তো তিনি তার ভাইকে বুঝিয়ে বললেন তো তার মা যে তুমিও তার পিছনে নামাজ পড়ো। তো তিনি একদিন গেলেন নামাজ, তো নামাজে যাওয়ার পর এক রাকাত পরে দ্বিতীয় রাকাতে তিনি নামাজ ছেড়ে চলে আসলেন। তো এখন তো আরো হয়েছে শুরু হয়ে গেল, এতদিন আসতো না সেটা ছিল এক বিষয়
কথা ছিল, এখন এসে নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে
চলে গেল। তো আসলেন ঘরে আসলেন, এতদিন তো ঠিক ছিল, এখন ইমাম গাজালী রহমাতুল্লাহ বলছেন আমাজ এতদিন তো তারপরও ঠিক ছিল, কি এখন যেটা করলো এটা তো এখন আরও বেশি হয়েছে হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এভাবে ছেড়ে চলে আসলে। তো বললেন প্রথম রাকাত তো ঠিক ছিল কিন্তু দ্বিতীয় রাকাত সে আর নামাজের মধ্যে ছিল না, যেহেতু নামাজের মধ্যে ছিল না আমি চলে আসছি। তো ইমাম গাজালীকে জিজ্ঞাসা করলো বিষয়টা কি, তো তিনি বললেন হ্যাঁ প্রথম রাকাতে তো আমি পরিপূর্ণ আল্লাহর দিকেই ছিলাম কিন্তু দ্বিতীয় রাকাত যখন আমি শুরু করি তখন আমি একটা মাসালা নিয়ে নামাজের মধ্যেই আমার চিন্তা চলে গেছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এই জন্য তো ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহির যে তার মা তিনি বললেন যে আমার এই উভয় সন্তানের প্রতি আমি আশা রাখতে পারি না।
আল্লাহ আল্লাহ।
তখন কেন আশা রাখতে পারেন না, একজন নামাজের মধ্যে সে আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে অর্থাৎ মাসালার মধ্যে সে মনোনিবেশ করে ফেলছে, আরেকজন নামাজের মধ্যে দাঁড়িয়ে সেও আল্লাহর প্রতি নয়, সে তার ভাই কি চিন্তা করছে
প্রতি তার খেয়াল রাখে,
সে তার ভাই কি চিন্তা করছে সে নিয়ে ব্যস্ত, অর্থাৎ কেউ আল্লাহর প্রতি নয়। তো ইমাম গাজালী রহমতুল্লাহ তাআলা আলার মা তিনি অত্যন্ত তাসাউফের
কেমন তাকওয়াবান মা ছিলেন, আল্লাহু আকবার,
তিনি তাদেরকে ওইরকম ভাবে গড়ে তুলেছেন,
সন্তানকে কেমন শিক্ষা দিয়েছেন আর কেমন সন্তান তৈরি করেছেন যে সন্তানরা মুজাদ্দিদ হয়েছেন বা এক মুসলমানের জন্য এক ইতিহাস সন্তান, না তাই না, বড় ভাই বলেন বা ছোট ভাই বলেন কেমন ছিলেন তারা আর কেমন মা তাদেরকে লালন পালন করেছেন বা বড় করেছেন।
আমাদের আমির আলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া তিনি তো ইমাম গাজালী রহমতুল্লাহ আলার কিতাবগুলো আমাদেরকে পড়তে সবসময় উদ্বুদ্ধ করেন, যে ইমাম গাজালী রহমতুল্লাহ আলার কিতাব পড়া মানুষের অন্তর জীবিত হয়ে যায়। আমি শেষ একটি ঘটনা দ্বারা শেষ করব। ইমাম গাজালী রহমতুল্লাহ তাআলা আলাই যখন ইন্তিকাল করলেন, অফাত করলেন, তখন এক ব্যক্তি স্বপ্নে দেখলেন তাকে, জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আল্লাহ তাআলাকে কেমন পেয়েছেন, আপনার সাথে আল্লাহ তাআলা কীরূপ আচরণ করেছেন। তো তিনি বললেন আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, আমি তাকে রহিম হিসাবে পেয়েছি, দয়ালু হিসাবে পেয়েছি। তো হুজুর আল্লাহ তাআলা আপনাকে কেন ক্ষমা করেছে, আপনি যে আমল করেছেন জীবনভর, মানুষকে উপদেশ দিয়েছেন, কিতাব লিখেছেন, এগুলোর কারণে কি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। বললেন না, আমার এই সবগুলো তার জায়গায় ঠিক ছিল, সবগুলো ঠিক ছিল, তো আল্লাহ তাআলা আমাকে এমন একটি আমলের মাধ্যমে মাফ করেছেন। যে তিনি বলেন যে আমি একদিন, তখন তো আর বর্তমান যে কলম সেই কলম সিস্টেম ছিল না, দোয়াত ছিল, সেখান থেকে কালি উঠিয়ে লেখা হতো। তো তিনি কলমে কালি উঠিয়ে যখন লিখবেন তখন হঠাৎ একটি মাছি এসে কলমের মুখে বসে গেল, সেই কালি পান করতে লাগলো। আর দিনটা ছিল খুবই গরম, তো তিনি বুঝতে পারলেন যে অনেক পিপাসার্থ পেয়েছে একটা মাছি। তো তিনি বললেন না, একে তাড়াবো না, সে যতটুকু পান করার পান করে চলে যাবে, আবার নতুন করে আমি দোয়ার থেকে কালি উঠিয়ে লিখবো। তো তিনি অপেক্ষা করতে লাগলেন, মাছি পান করতে লাগলো, এক সময় সে উড়ে চলে গেল। তো আল্লাহ তাআলা সেই মাছির যে আমি তাকে এই যে তৃষ্ণা নিবারণ করিয়েছি এই জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি একে কেন পানি পান করালে, এত তোমার প্রশংসা করবে না? আমরা তো মানুষকে তখনই কিছু করি, আমরা মানুষকে দান করি, আমরা মানুষের খয়রাত করি, সাহায্য করি, এই জন্য করি যে পরবর্তীতে আমার প্রশংসা করবে, অথবা এরকম নিয়ত থাকে যে তার থেকে পাবো, আর মানুষ আমরা সম্পর্ক তার সাথেই রাখি যার দ্বারা আমরা উপকৃত হব। তো তাকে প্রশ্ন করো, তুমি একে কেন সাহায্য করলে? তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি এই জন্য সাহায্য করেছি, এটি তোমার মাখলুক।
আল্লাহ
তো আল্লাহ তাআলা তার এই জন্যই বিশেষভাবে বলা হয় যে এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে।
সুবহানাল্লাহ। জানি না কার কখন কোন ভাবে মাফ হয়। আর আমরা আলোচনা শুনছিলাম মুজাদ্দিদের ব্যাপারে। আল্লাহ তাবারাকাতাল আমাদেরকেও ইসলামের সঠিক জ্ঞান রাখার, সঠিক বুঝ রাখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দাওয়াত ইসলামের সাথে থেকে আমাদের এই কাফলায় সফর করে জামিয়াতুল মদিনায় ভর্তি হয়, ইলমে দিন অর্জন করে, ইসলামের সঠিক জ্ঞান যেন আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, অনেক কিছুই বাকি রয়ে গেছে যা আপনাদের সাথে আজকে আলোচনা করতে পারিনি। আবার যদি কখনও কোনো অনুষ্ঠানে এমন টপিক থাকে তবে অবশ্যই আপনাদেরকে জানাবো, শোনাবো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আরশোকা কাবাম দিনা, ফরশোকা কাবাম দিনা, কাবেকা কাবাম দিনা, জান্নাতুল মাওয়া দিনা, সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত বেলাকো সালাম, শামে বজমে হিদায়ত বেলাকো সালাম, মুস্তাফা জানে রহমত বেলাকো সালাম, শামে বজমে হিদায়ত বেলাকো সালাম, গৌসে আজম ইমামতোঁ কা ওয়ালো কা, গৌসে আজম ইমামতোঁ কা ওয়ালো কা, জলওয়ে শান কুদরত বেলাকো সালাম, মুস্তাফা জানে রহমত বেলাকো সালাম, শামে বজমে হিদায়ত বেলাকো সালাম, ডাল দি আজমতে মুস্তফা, ডাল দি কলবে আজমতে মুস্তফা, সৈয়দি আলা হযরত বেলাকো সালাম, মুস্তফা জানে রহমত বেলাকো সালাম, শামে বজমে হিদায়ত বেলাকো সালাম, ফয়জ সে জিনকে লাখো নামাজি বানে, ফয়জ সে উস আমির রহন সুন্নত বেলাকো সালাম, মুস্তফা জানে রহমত বেলাকো সালাম, শামে বজমে হিদায়ত বেলাকো সালাম,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।